মেরাজ গিয়েছেন আরো সে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় সুমি ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেরাজে মুস্তাফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহী ভাইরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে বক্ষ বিদারণ। হ্যাঁ স্নেহী ভাইরা, কী সে বক্ষ বিদারণ? আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। সওয়াচ্ছেন, আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিনে আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় শ্যাম ভাইয়েরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহী ভাইরা, বক্ষ বিদারণ, কার বক্ষ বিদারণ? হ্যাঁ স্নেহী ভাইরা, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদারণ, অর্থাৎ বক্ষকে অপারেশন করা, যেটাকে আমরা অস্ত্রোপচার বলে থাকি। ওই বক্ষ বিদারণ সর্বপ্রথম ছোটোবেলায় হয়েছিল একবার, যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনে যখন ছিলেন, তাকাবাদ যখন একদিন বাইরে গিয়েছিলেন, তখন দুইজন আগন্তুক তত ফেরেশতাদ্বয় এসেই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়ন করিয়ে তার বক্ষ বিদারণ করেছিল, কণ্ঠনালী থেকে করে নাভি পর্যন্ত নিচের দিকে, তখন যেটাকে শাক্কা সাদার বলা হয়। ওই বক্ষ বিদীর্ণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক এখান থেকে বের করে স্মরণের থালির মধ্যে রাখা হয়েছে এবং জমজম কূপের পানি দ্বারা সেগুলোকে ভালো করে দ্রুত করা হয়েছে। এখন যখন বক্ষ যখন বিদীর্ণ করা হয়েছিল, তখন সেখানে কলবের মধ্যে দুটা চোখ এবং দুইটা কান দেখতে পেয়েছিল। আল্লাহ আকবর। রাওয়ায়েতের মধ্যে এভাবে রয়েছে, জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে রয়েছে যে কলবুন সাদীদুন আই নানে তাবসুরানে ওয়া উদ নানে তাসমাআনে, অর্থাৎ পোতপবিত্র আত্মা যাতে দুটা চক্ষু রয়েছে যা দ্বারা দেখে এবং দুটা কান রয়েছে যে কান দ্বারা শ্রবণ করে। আল্লাহ আকবর। প্রিয় স্থানীয় ভাইর ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতেন, পেছনেও ঠিক ওইভাবে দেখতেন। আল্লাহ আকবর। এবং মানুষের স্বাভাবিক চক্ষু হচ্ছে দুইটা, কান হচ্ছে দুইটা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা নয়, চারটা। কলবের মধ্যে সেখানে আরও দুটি চোখ রয়েছে এবং আরও দুইটি কান রয়েছে। সুতরাং কেমন আলা বালা, কেমন মর্যাদা সম্পন্ন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য প্রিয় নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। বাবুস সালামের মধ্যে অধ্যায়ের মধ্যে রয়েছে যে এক সাহাবি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য ওনার পেছনে 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 খুব অনুসরণ করতে খুব নিকটে চলে আসলো। যেই মুহূর্তে সালাম প্রদান করবে, ওই মুহূর্তে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরে তাকে সালাম দিল। তাহলে এ থেকে বোঝা যায়, তখন তিনি জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কীভাবে বুঝতে পারলেন যে আমি আপনার কাছে এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য? তখন তিনি বিশ্বাস করেছেন, আমি সামনে যেভাবে দেখি পেছনেও ওইভাবে দেখি। আল্লাহ আকবর। আইয়ুকুম মিসলি, আমার সমকক্ষ কে আছে? সুতরাং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন। এখানে একটি প্রশ্ন মাদানী ছিল দর্শক শ্রোতা, যে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছিলেন, ভ্রমণ করেছিলেন, অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাম কি মেরাজে গিয়েছিল? এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তফসির খারগণ বর্ণনা করেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্ধারিত মেরাজ ছিল, অন্য কারো জন্য এই ধরনের মেরাজ ছিল না। কতিপয় ওলামায়ে কিরামের মধ্যে তৎকালীন সকল আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামকে তাদের মর্যাদা অনুযায়ী মেরাজ করানো হয়েছিল, যেমনটি কোরআনুল করিম ফুরকান হামিদের মধ্যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহি সালাম সম্পর্কে পারা সাত সুরা আনআমের 75 নং আয়াতির সাত করেন কানজুল ইমান থেকে অনুবাদ। আর এভাবে আমি ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী আসমান সমূহের ও জমিনের, এবং এজন্য যে তিনি সচক্ষে দেখা নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। উক্ত আয়াতের বাক্যায় হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এর মেরাজের কথা উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কিরাম কাসসার রহমাতুল্লাহ বলেন যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে মরুভূমিতে দাঁড় করানো হলো এবং তার জন্য আসমানসমূহ খুলে দেওয়া হয়েছে। এখান থেকেই তিনি আরশ কুরসি আসমানসমূহের সকল আশ্চর্য বিষয়বলি এবং জান্নাতে আপন স্থান পরিদর্শন করেন। তার জন্য জমিন খুলে দেওয়া হয়, তিনি সর্বনিম্ন জমিন পর্যন্ত দেখে নিলেন এবং জমিনের সকল আশ্চর্য বিষয়বলিও তিনি দেখে নিয়েছেন। এবং এই হাদিসটি কিতাবুল মিরাজ এর মধ্যে বর্ণিত রয়েছে এবং তাফসীরুল খাজাইনুল ইরফানের মধ্যে 7 পারা সূরা আনআমের 75 নং আয়াতের পাদটিকার মধ্যেও বর্ণিত রয়েছে, যেটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 263। তাহলে এ থেকে বুঝতে পারলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মেরাজ করা হয়েছিল সেভাবে অন্য কোনো নবী আলাইহিমুসসালামগণ মেরাজ করার সেই সৌভাগ্য লাভ করেন নাই। একমাত্র আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সৌভাগ্য লাভ করেছেন। তাহলে এ থেকে বোঝা যায় যে প্রিয় নবীর শক্কে সদর বক্ষ বিদারণ হয়েছিল, অন্যান্য নবীদের সেই ধরনের বক্ষ বিদারণ হয় নাই। এবং বক্ষ বিদারণ সম্পর্কে আরও বর্ণনা করেন, আরও বর্ণনা করেন, তখনও প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাতিমে কাবায় শয়ন করা অবস্থায় ছিল এবং তার শুভ্রভাব তখনও অবশিষ্ট ছিল। এমন সময় হযরত সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় উপস্থিত হলেন। এবার তিনি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্কা মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করলেন এবং পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ স্বর্ণের পাত্র আনা হলো এবং হযরত সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা গোসল করালেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে পুনরায় সেই স্থানে রেখে দিলেন। প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারাকাটি মিরাতুল মানাজির মেরাজের বর্ণনা অষ্টমখণ্ড 135 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এবং ফতহুল বারী ফি শারহিল বুখারী 7ম খণ্ড 256 পৃষ্ঠার মধ্যে 3887 নং হাদিসের পাদটিকার মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে। তাহলে এ থেকে আরও কিছু মাদানিফুল হচ্ছে, আমরা যদি কারো যদি ওপেন হার্ট সার্জার করা হয়, বক্ষ যখন বিদীর্ণ করা হয়, অপারেশন যখন করা হয়, তখন মানুষের সেন্সলেস থাকে, মানুষ কিছুই জানে না এবং এটা জোড়া লাগতে সময় লাগে, সময়ের প্রয়োজন হয়, রেস্টে থাকতে হয়, অনেক কষ্ট স্বীকার হতে হয়। কিন্তু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সক্কে সদর যে বক্ষ বিদারণ হয়েছিল এতে প্রিয় কোনো কষ্ট হয় নাই, এবং এটা আবার জয়েন্টটা আবার লেগে গিয়েছিল, আল্লাহ পাকের কুদরত। যেহেতু এটা আল্লাহ পাকের হাবিব আর যেহেতু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নিঃসন্দেহে, উইথাউট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, উইথাউট এনি কনফিউশন, উইথাউট এনি রিজন, কোনো ধরনের সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, নিঃসন্দেহে সমস্ত আশিক রসুলের বিশ্বাস হচ্ছে, এটাই হাদিসের মোবারকাতা প্রমাণিত ইমাম বুখারী রহমতুল্লাহ দাদা উস্তাদের হাদিস থেকে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ আল্লাহ পাক সর্বপ্রথম প্রিয় নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর নূরের কোনো ব্লাডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, কখনোই হতে পারে। সেজন্য ব্লাডিং ছাড়া খুব সহজে এটা অপারেশন হয়েছিল, আর যিনি অপারেশন করেছেন তিনি কেমন, হযরত সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর যিনি অপারেশনের থালিটা কেমন ছিল, জান্নাত থেকে নিয়ে আসা সেই স্বর্ণের তালি, কোনো ধরনের ব্লিডিং ছাড়া, রক্তপাত হওয়া ছাড়া এই অপারেশনটা হয়েছিল। তাহলে সাধারণত মানুষকে যখন অপারেশন করে তখন তো ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, কিন্তু ট্রেনের এরকম কোনো ব্লিডিং হয় নাই, রক্তক্ষরণ হয় নাই, রক্তক্ষরণ হওয়া ছাড়াই হয়েছিল। আর যিনি অপারেশন করেছেন তিনি হযরত সাইয়্যিদিনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং যে পাত্রে রাখা হয়েছিল সেটা ছিল জান্নাতি একটি পাত্র, স্বর্ণের থালি, আর যেটা দ্বারা ধৃত করা হয়েছিল সেটা ছিল জমজমের পানি। কেনই বা হবে না? এখন প্রশ্ন হচ্ছে জমজম কূপের পানি দ্বারা কেন ওই কলব মোবারককে, হৃৎপিণ্ডকে কেন ধ্রুত করা হলো? এই জন্যই ধ্রুত করা হলো, জমজমের পানি তো এক তো উৎকৃষ্ট, যেহেতু এটা হযরত সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কদম মোবারকের কারণে আল্লাহ পাক এই পানির ফোয়ারা প্রবাহিত করেছিলেন। এটা তো অনেক নিয়ামত রয়েছে, এটা অনেক শিফা রয়েছে। এ থেকে বোঝা যায় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে পবিত্র পদপবিত্র নয়, তার সাথে যে জিনিস সংস্পর্শ হয় সেটাও পদপবিত্র হয়েছে, আল্লাহ আকবর, এবং সেটার মর্যাদাও বৃদ্ধি পেয়ে যায়। যেভাবে আমরা দ্বিতীয় আজকে জমজম কূপের পানি, আজকে জমজম কূপের পানি পান করার দ্বারা শিফা লাভ হয় নিঃসন্দেহে, এটা তিরমিজি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সুতরাং প্রিয় ইসলাম ভাইয়ের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে যদি আমরা সেই সৌভাগ্য লাভ করি, যদি হানায়ে কাবার এবং মদিনাতে যদি মুসাফির হতে পারে তাহলে অবশ্যই জমজম কূপের পানি সাথে আনবেন, এবং সেটা দাঁড়িয়ে পান করা আমাদের জন্য অনেক বড় ফলদায়ক, অনেক বড় নিয়ামত, এবং এটা দাঁড়িয়ে পান করতে হয়। এবং দোয়াও আছে পান করার সময় কোন দোয়া পাঠ করবে, এবং সেটা রফিকুল হারামেন থেকে দেখে নেবেন ইনশাল্লাহ, সে বিষয়ে বর্ণিত রয়েছে। যেটা আমাদের টপিক্স ছিল যে বক্ষ বিদারণ, যে স্বর্ণের তালির মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল, সেগুলো দিয়ে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই কলব মোবারক আরও পরিপূর্ণ করে দিলেন। এবং আরও বর্ণিত রয়েছে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনিও বর্ণনা করেছেন, এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাই তিনিও এই বক্ষ বিদারণ সম্পর্কে বর্ণনা করেছেন। প্রথমবার যখন বক্ষ মোবারককে যখন বিদারণ করা হয়েছিল, এইভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার সূত্রে তিনি বর্ণনা করেন যে একটা রক্তপিণ্ড বের করা হয় এবং বললেন, হাদা হাযুস শাইতানি মিনকা, এটা আপনার দেহ মোবারকের মধ্যে শয়তানের অংশ ছিল, মাযালের এই অংশ নয়, এটা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সৃষ্টির জন্য রহমতুল্লিল আলামিন, সেজন্য তিনি শয়তানকেও দয়া করতে পারেন, সেজন্য শয়তান যে তাতে তাঁকে পরচনা দিতে না পারে সেজন্য ওই অংশটাকে এখান থেকে ওইটাকে পদপবিত্র করে ফেললেন। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক ব্যক্তিটা একজন শয়তান তাকে, তো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাথে যে শয়তান ছিল তার নাম ছিল হামজাদ, এবং ওই হামজাদ শয়তান ইসলাম গ্রহণ করেছিল, এবং সে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোনো ধরনের পরচনার স্বীকার করতে পারেনি। তো হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ থেকে পদপবিত্র ছিল। তো শয়তান যেহেতু নিজে অপারগতা স্বীকার করেছে, সেখানে আমাদের তো কোনো ক্ষমতা নেই এ সম্পর্কে বলার, সুতরাং আমাদের উচিত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূরানি কলব মোবারকের প্রতি উৎসর্গিত হওয়া, যেভাবে আল্লাহ পাক তার কলব মোবারককে এমন নিয়ামত দান করেছেন, কলবুন সাদিদুন আইনানে তবসুরানে ও উদনানে তসমাআনে, যেভাবে পত পবিত্র কলব সেখানে দুইটা চক্ষু রয়েছে যাহা দ্বারা দেখেন, দুইটা কান মোবারক রয়েছে যেখান দ্বারা শ্রবণ করা হয়, আমরা সেটার উপর বিশ্বাস রাখি। এবং উলামায়ে কেরাম আরও বর্ণনা করেন যে নবুয়ত প্রকাশের সময়ও বক্ষ বিদারণ হয়েছিল। এর রহস্য এটাই যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী যখন নাজিল হয়েছিল, ওই ওহীর ধারণ ক্ষমতাকে বৃদ্ধির জন্য ওই সময়ে বক্ষ বিদারণ করা হয়। এবং তৃতীয়বার যখন সফর করবেন, ঊর্ধ্বগমন করবেন, তখন ওই ঊর্ধ্বগমনের পূর্বে আবার বক্ষ বিদারণ হয়, এবং ওই বক্ষের মধ্যে ওই নূরানি পত পবিত্র কলব মোবারকের মধ্যে আল্লাহ পাক নিয়ামত ঈমান হিকমত সব কিছু প্রদান করেছিলেন। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণ ক্ষমতা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বক্ষ বিদারণ যখন হয়েছিল তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পেয়েছেন না? ইসলাম ভাইরা, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, আর এটা এক প্রকার শ্রেষ্ঠত্ব। কীভাবে? হযরত সাইয়্যিদুনা ইসমাইল যবিহুল্লাহ আলাইহিস সালাম যে অর্জন করেছেন যে তিনি জবাই হওয়ার প্রারম্ভেই তার হাত পা ভালো করে বেঁধে নেওয়া হয়েছিল, আর গলায় তরবারি যখন চালাচ্ছিল এর পূর্বেই তিনি ধৈর্য ধারণ করেছেন, আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সূরা সাফ্ফা আয়াত নং 102। তাহলে এখানে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রশংসা তৎপূর্ববর্তী হযরত ইসমাইল আলাইহিস সালাম ধারণ করেছেন এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন কণ্ঠনালীর নিচ থেকে যখন নাভি নিষ্পিন যখন বক্ষ যখন বিদারণ করা হয়েছিল তখন তিনি ধৈর্য ধারণ করেছেন, কোনো ধরনের ব্লিডিং হয় নাই এবং কোনো কষ্ট তিনি অনুভব করেন না, এটা আল্লাহ পাকের দয়ায় এবং এটা সাকসেস হয়েছিল। তৃতীয়ত, যে স্বর্ণের তালি মধ্যে যে কলপ মোবারককে রাখা হয়েছিল, এখন প্রশ্ন হতে পারে স্বর্ণের তালি কেন আনা হলো, তা স্বর্ণের পাত্র কেন আনা হলো? যেভাবে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন যে অতঃপর আমার নিকট স্বর্ণের একটি থালি পাত্র আনা হলো, তার কারণ এটা ছিল যে দ্রুত করার থালাসমূহের মধ্যে এর একটি প্রসিদ্ধ থালা ছিল, তার কারণ এটা বর্ণনা করেছেন এটা যে দ্রুত করার থালাসমূহের মধ্যে এটি একটি অধিক প্রসিদ্ধ থালা ছিল। এখন প্রশ্ন হচ্ছে শরীয়তের দৃষ্টিতে স্বর্ণ ব্যবহার করান তো হারাম, তাহলে এখানে স্বর্ণের থালি কেন ব্যবহার করা হয়েছিল? আরিফ ইবনে আবি জামরা রহমতুল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন এবং মাওয়াহিবুল লাদনিয়ার মধ্যেও এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে এটি একমাত্র মুমিনদের জন্য হবে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আরিফ ইবনে আবি জামরা রহমতুল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন যে জগতে স্বর্ণের ব্যবহার উপকার লাভ করার দিক দিয়ে নিষিদ্ধ বা হারাম, পরকালে এটি একমাত্র মুমিনদের জন্য হবে। অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কলম মোহর যে স্বর্ণের পাত্রে রাখা হয়েছিল এটা তো দুনিয়ার কোনো পাত্র নয়, এটা তো জান্নাত থেকে আনা একটি পাত্র, দুনিয়ার মানুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম ছিল কিন্তু পরকালে আর এটা শুধু মুমিনরাই ইউজ করবে, কোনো বিধর্মীরা নয়। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়ালানা ফিল আখির, এই স্বর্ণ হলো তাদের জন্য কাফিরদের জন্য দুনিয়ার মধ্যে এবং পরকালে শুধু আমাদের জন্য রয়েছে। তাহলে এখান থেকে আরও কিছু মাদানিফুল হচ্ছে, তিনি আরও বলেন দ্বিতীয় কথা হলো যে ওই থালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবহার করেন নাই, এটা ফেরেশতারা ব্যবহার করেছেন এবং এটা তারাই সাথে নিয়ে এসেছেন। তৃতীয়ত হচ্ছে কলব মোবারক তো অনেক পত পবিত্র, এটা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মোবারক, সুতরাং এটা যেমন তেমন পাত্রে রাখা উচিত নয়, সেজন্য ওই স্বর্ণের থালা এটা জান্নাত থেকে আসা একটি পাত্র ওই পাত্রের মধ্যে রাখা হয়েছিল। তৃতীয়ত হচ্ছে এই পাত্রটি দুনিয়ার কোনো ম্যাটেরিয়াল দিয়ে দুনিয়ার কোনো আসবাবপত্র দিয়ে কোনো কিছু দিয়ে তৈরি করা হয় না, এটা জান্নাত থেকে আনা, সুতরাং আমরা সকলেই জানি জান্নাতের প্রত্যেক কিছু কিন্তু অনেক সুন্দর এবং অনেক মর্যাদা সম্পন্ন এবং ওইটার সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না। এবং আরেকটি কারণ হচ্ছে যখন এই থালা যখন আনা হয়েছিল তখন স্বর্ণের ব্যবহার করা যে হারাম এই আয়াত তখন এই বিধি নিষেধ তখন নাজিল হয় নাই, সেজন্য ওইটা ব্যবহার করা হয়েছিল। এবং আরও কিছু কারণ রয়েছে যে সেটি জান্নাতের থালাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, সেটাকে আগুনে গলিয়ে তরল পদার্থ এবং মাটির মধ্যে রাখার কারণে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, অর্থাৎ আগুনে জ্বালালে সেটা গলিত হয়ে তরল পদার্থ হয়ে যাবে, মাটির মধ্যে রাখলে যেন মরিচা পড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা এটা ছিল না। এটি স্বর্ণ সকল মণিমাণিক্যের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান ছিল, আর যেহেতু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক যেহেতু অনেক মর্যাদা সম্পন্ন, সেজন্য আল্লাহ পাক জান্নাতের থালার মধ্যে রাখার সে সুব্যবস্থা করেছেন। এবং এটা এই জন্য ইন্নাল্লাহা কদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই, হাদিসের মধ্যে রয়েছে নবীগণ আলাইহিমুসসালাম এই পবিত্র দেহসমূহকে বক্ষণ করা মহান আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন, সুতরাং নবীগণ আলাইহিমুসসালামের অন্তরগুলোতে মরিচা পড়ে না এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক সমস্ত অন্তরগুলোর চেয়ে বেশি মূল্যবান এবং সমৃদ্ধ, সেজন্য ওই থালি ব্যবহার করা হয়েছিল। আর ওই কলব মোবারক দ্রুত করা হয়েছে নাকি বক্ষ দ্রুত করা হয়েছে এর মধ্যেও অনেক বর্ণনা এভাবে রয়েছে, মল মাওয়াহিবুল্লাহ দিনিয়ার মধ্যে বর্ণিত রয়েছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু বক্ষ বিধারণ কয়েকবার হয়েছিল সেহেতু এক এক সময় কোনো সময় কলব দ্রুত করা হয়েছিল এবং কোনো সময় তার পক্ষ মুবারক দ্রুত করা হয়েছিল, এভাবেই বর্ণিত রয়েছে। আর আল্লাহকে সাদ করেন এবং আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের সূরা হজ এর 32 নং আয়াতের সাদ করেন, কানসুল ইমান থেকে অনুবাদ, আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শনাবলীর সম্মান করে তার অন্তরে মুত্তাকি অর্থাৎ সংযমশীল। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলাম মুবারক জোতা করার দ্বারা আল্লাহ পাকের নিদর্শনাবলীর প্রতি সম্মানের অন্তর্ভুক্ত এবং উম্মতের জন্য সম্মানের প্রতি ইঙ্গিত বহন করে, যেন উম্মতে মুহাম্মদী সেই নিদর্শনগুলোকে সম্মান করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে পারেন, সেজন্যই করা হয়েছিল। আর ওই কলাম মুবারককে বক্ষ বিধারণ করার আরেকটি হিকমত হচ্ছে যে এটা এমন কলব, নূরের প্রদীপ হলো অন্তর, দীপাদার দেহ, কাঁচের আবরণ রক্ষ আপনার আকৃতির চিত্রায়নের জন্যই নাজিল হয়েছে। আল্লাহ আকবর, আপনার আকৃতির চিত্রায়নের জন্য নাজিল হয়েছে সূরা নূর, সিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেক গ্রন্থ এইভাবেই বলে থাকেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক কত পবিত্র বক্ষ, যার মধ্যে আল্লাহ পাকের রহস্যবলী, আল্লাহ পাকের মারফত এবং অসংখ্য জ্ঞান বিজ্ঞানের অসীম মহাসাগর তরঙ্গিত হচ্ছে, যা তিনি জানেন এবং তার প্রতিপালক আল্লাহ পাকেই জানেন। যেহেতু বর্তমানে অপরাপর অনেক মশালার সাথে যোগসূত্র, এর আরেকটি কারণ হচ্ছে বক্ষ বিদারণ করার দ্বারা ইলমে গায়েব এবের জ্ঞান প্রদান করা হয়েছে, এজন্য প্রিয় আল্লাহ পাকে সাক্ষাৎ করেন ওয়ামা হুয়া আলাল গায়েব বিদানিন, তিনি ওই নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ। আল্লাহ আকবর। সুতরাং প্রিয় ইসলাম ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদারণ হয়েছিল এর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে ইলমে গায়েবের জ্ঞানও দান করেছেন, ঈমানের জ্ঞান, ঈমান, হিকমত সেগুলো প্রদান করেন, সাথে ইলমে গায়েবের অদৃশ্যের জ্ঞানও তাকে দান করেছেন। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান দান করেছেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, কানজুল ইমান থেকে মত, আর আপনি যা কিছু জানতেন না তা আপনাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, সূরা নিসা আয়াত নং 113। কারণ এ থেকে বোঝা যায় যে প্রিয় নবীকে সব কিছুর জ্ঞান শিক্ষা প্রদান করা হয়েছে, ইয়ানি মিন আহকামি শরীয়ি ওয়া উমুরি দ্বীন ওয়া কিলা আল্লামাকা মিনাল ইলমিল গায়েব মা লাম তাকুন তাআলাম, অর্থাৎ শরীয়তের বিধান এবং ধর্মীয় বিষয়ে বলি, আর যা বলা হয়েছে আপনাকে শিক্ষা দিয়েছেন ওই ইলমে গায়েব থেকে যা আপনি জানতেন না, অর্থাৎ প্রিয় নবী জানতেন সব কিছুর জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এবং আরও শিক্ষা দিয়েছেন প্রিয় নবীকে গোপন বিষয়ে বলি, অন্তরসমূহের গোপন কথা সব কিছু আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন আই মিন আহকামি ওয়াল গাইব, শরীয়তের বিধান ইলমে গাইব শিক্ষা দিয়েছেন এই আয়াত প্রসঙ্গ। এইভাবেই তাফসীরে জালালেন শরীফের মধ্যেও বর্ণিত রয়েছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আই ইলমে গাইব, অর্থাৎ যা কিছু আপনি জানতেন না তা শিক্ষা দিয়েছেন, অর্থাৎ ইলমে গাইবের শিক্ষাও আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমরা জানতে পারলাম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই বক্ষ বিদারণ করার মাধ্যমে ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন, শরীয়তের জ্ঞান দান করেছেন, মারফতের জ্ঞান দান করেছেন, আল্লাহ পাকের যত নিগুড় রহস্য রয়েছে সব জ্ঞান আল্লাহ পাক প্রিয় নবীকেই প্রদান করেছেন। দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, সচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।